السلام عليكم ورحمة الله. الحمد لله. الحمد لله وكفى. وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. فقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. جناب صدر محترم، قابل قدر علماء کرام و امار اتر الکار، دیندار دھوم پران مسلمان بھائیرا، پردار آڑال بابنرا، اللہ تعالی بشیش مہربانی যে আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুর রহমান জামে মসজিদের উদ্যোগে এই ওয়াজ মাহফিলে কিছু সহি কথা দিনের আলোচনা শুনবার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো, আমার পরে আরো বক্তারা এসেছেন। কথা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বেশি সম্মান দিয়ে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। যত মাখলুক তিনি বানাইছেন এর মধ্যে মানুষের থেকে সম্মানিত আর কেউ নেই। আছে যে কারণে বেহেশতের মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে আগুনের তৈরি আজাজিলকে, নূরের তৈরি ফেরেশতা, আগুনের তৈরি আজাজিল সবাইকে আল্লাহ হুকুম করছিলেন যে তোমরা হযরত আদমকে সিজদা করো। বলছিলেন কিনা? ওটা ইবাদতের সিজদা না, ওটা সম্মান দেখানোর সিজদা। ওই ঘটনার দ্বারা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন যে আমি যত মাখলুক বানাইছি এর মধ্যে তিনটা মাখলুক হল মেইন। কটা? তিনটা। এক নম্বর হল মাটির তৈরি মানুষ আদম, দুই নম্বর নূরের তৈরি জিন, তিন নম্বর আগুনের তৈরি, দুই নম্বর নূরের তৈরি ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা, তিন নম্বর আগুনের তৈরি জিন। সমস্ত মাখলুকাতের মধ্যে এই তিনটা নেই, এই তিনটা সিরিয়াল। এই ফার্স্ট মানুষ, সেকেন্ড ফেরেশতা, থার্ড জিন। এটা আল্লাহ তাআলা সাব্যস্ত করে দিয়েছে, দিয়ে এই মানুষকে দুনিয়াতেও শান্তিতে থাকার জন্য, কবরে আখেরাতে শান্তিতে থাকার জন্য আল্লাহ তাআলা কিছু বিধান নাযিল করেছে। কিছু বিধান নাযিল করছেন। এই কয়েকটা পয়েন্ট তোমরা মানো, আমি রব্বুল আলামিন দায়িত্ব নিলাম, তুমি ধনী হও গরিব হও, তোমার কাছে বিল্ডিং থাকুক না থাকুক, আমি মাওলা তোমাকে শান্তিতে রাখবো। গাড়ি বাড়ির নাম শান্তি না, অন্তরের আনন্দের নাম শান্তি। এটা আল্লাহ কয়েকটা কাজের মধ্যে রাখছেন। এই কাজগুলো যদি বিল্ডিং ওলা করে সেও শান্তিতে থাকবে, এই কাজগুলো যদি কোন টিনের ঘর ওলা করে সোনের ঘর ওলা করে আল্লাহ তাকেও শান্তিতে রাখবে। তাহলে শান্তির সম্পর্ক কি গাড়ি বাড়ির সাথে না আমলের সাথে? আমলের সাথে। আমলগুলো কি? পাঁচটা আমল, পাঁচটা আমল। এক নম্বর, তোমার ইমানকে খাঁটি করো এবং তোমার ইমানের মধ্যে যেন কোনো শেরেক না থাকে, এলে এক নম্বর। পাঁচটার এক নম্বর কি? ইমানকে খাঁটি করো আর তোমার ইমানের মধ্যে কোনো শেরেক মিশানো না থাকে, এটা খেয়াল করো। ইমান খাঁটি করতে গেলে ইমানে মুফাসসালের মধ্যে যে সাতটা বিষয় আছে, এই সাতটা বিষয় মনে প্রাণে বিশ্বাস করতে হবে। ইমানে মুফাসসাল আপনারা পড়ছেন না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আমি ফেরেশতার উপর ঈমান আনলাম, আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনলাম, আল্লাহ যত নবী রসুল পাঠাইছেন তাদের উপরে ঈমান আনলাম, এবং কিয়ামত দিবস বিচার দিবস ওটাও বিশ্বাস করলাম, আর দুনিয়াতে যা ঘটতেছে আমার জিন্দেগিতে যা ঘটতেছে এটা তকদির অনুযায়ী হইতেছে, তকদির অনুযায়ী হইতেছে, এই তকদির বিশ্বাস করলাম। অলবাসি বাদল মাউত, আর মৃত্যুর পরে আমাকে আবার জীবিত করা হবে, এই জিন্দেগি কে কি কাজে লাগাইছি? আল্লাহর নাম নিছি না অন্য কানে স্লোগান দিয়ে দিয়ে জিন্দেগি বরবাদ করছি? আজকাল মানুষ তো আল্লাহর দিকে করে না, খালি অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এইসব স্লোগান দিয়েই জিন্দেগি পার করে দিচ্ছে, ঠিক কিনা? আল্লাহর নাম কয়বার দেয়? তো এটা হল সাত নম্বর, যে মৃত্যুর পরে আবার কি করা হবে? জীবিত করা হবে। এই সাতটা বিষয় বিশ্বাস করার নাম হল ইমান। এই ইমান যার থাকবে, সর্বনিম্ন ইমান যার থাকবে, আল্লাহ তাকে এই দুনিয়া সমান এগারো গুণ বড় বেহেশত দান করবেন। এই দুনিয়া সমান এগারো গুণ, আর দুনিয়া পাঁচটা আনসালিয়া, শুধু ইমান যদি থাকে সব একদিন বেহেশতে যাবে। ইমানের সাথে আমল থাকলে পয়লা চান্সে যাবে, আমল না থাকলে তার কিছুদিনের জন্য জেলে যাইতে হবে, জেল মানে দোজক, দোজকে যাইতে হবে, শাস্তি ভোগ করার পরে ইমানের জোরে সে আবার বেহেশতে চলে যাবে, ঠিক কিনা? ঠিক। তো শুধু ইমান দিয়েও বেঁচতে যাওয়া যায়, কিন্তু ইমান যদি বাতিল হয়ে যায়, ইমান যদি আল্লাহর দরবারে না টেকে, তাহলে কিন্তু আপনার আমার নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত মসজিদ বানানো চিল্লা দেওয়া সব মাটি। কোন কারণে ইমান যদি আল্লাহর দরবারে না টেকে, আল্লাহর কষ্টি পাথরে কোন আমল গ্রহণযোগ্য হবে না, সমস্ত আমল বাতিল। ইমান যদি ঠিক হয় তাহলে আমল গ্রহণযোগ্য হবে। একটা এক বা দুই লিখে যদি আপনি শূন্য দেন ডাইন পাশে, এই শূন্যগুলোর দাম আছে না? একটা দিলেন দশ হলো, দুটা দিলেন একশো হলো, তিনটা শূন্য দিলেন এক হাজার হলো, শূন্যগুলোর দাম আছে না?
কিন্তু কোন সংখ্যায় লেখেন নাই, কোন সংখ্যায় লেখেন নাই, খালি অনেকগুলো শূন্য বসাইছেন, এর কোন দাম হবে? ইমানটা হলো সংখ্যার মতো আর আমল হলো শূন্যের মতো। ইমান থাকলে আমলের দাম হয়, ইমান না থাকলে আমল বেকার। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করো। তো এক নম্বর দায়িত্ব দিচ্ছে ইমানকে খাঁটি করো, ইমানকে শিরক মুক্ত করো। এখন আমরা ফেতনার জামানায় আসছি, এটা কিয়ামতের আগের জামানা। এই জামানা সম্পর্কে নবীজি বলে গেছেন, এই জামানায় বহুত মানুষ সকালে মমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে। ফেতনার জামানায় ইউসবিহ রাজুল মুমিনান অয়ুমসি কাফেরা, সকালে মমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। ইসলামের নামে কিছু ইহুদি খ্রিস্টানদের এজেন্টরা ইসলামের নামে এমন এমন কথা প্রচার করবে যেগুলো বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যাবে। অথচ তারা কিন্তু ইসলামের নামে বলবে, এটা কোরআন হাদিসের দোহাই দিয়ে বলবে, অথচ ওই কথাগুলো বিশ্বাস করলে কি হয়? ইমান নষ্ট হয়ে যায়। এই জন্য হক্কানি ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের সাথে জুড়ে না থাকলে, বিচ্ছিন্ন থাকলে, কোন সময় যে আপনার আমার ইমান নষ্ট হয়ে যাবে আমরা ঠিকও পাব না। আমি দু চারটে উদাহরণ দিচ্ছি কি ধরনের কথা দ্বারা ইমান নষ্ট হয়ে যায়। যেমন অনেকে বিশ্বাস করে আমাদের নবীজি নূরের তৈরি, জাতি নূরের তৈরি, অনেকে এই ধরনের বিশ্বাস রাখে কিনা, এতে ইমান নষ্ট হয়ে যায়। কারণ মাটির তৈরি মানুষ এক নম্বর, আপনি যখন নূরের তৈরি করলেন তো উপরে নিলেন না নিচে নামাইলেন? নিচে নামাই দিলেন। আপনি মন্ত্রী যে করতেছেন চৌকিদার, একটা মন্ত্রী আসছে আপনি স্লোগান দিচ্ছেন চৌকিদার সাহেব জিন্দাবাদ, তো মন্ত্রী খুশি হবে? আমি হইল মন্ত্রী, আমার করতেছে চৌকিদার? ঠিক, নবীজিকে মাটির তৈরি করলে ইজ্জত দেওয়া হয়, নূরের তৈরি করলে নিচে নামাই দেওয়া হয়। ওনাকে ফেরেশতার কাতারে নিয়ে আসলেন, কোন ফেরেশতা নবী হয় নাই, কোন জিন নবী হয় নাই, আপনি সেই নিচের কাতারে নিয়ে আসলেন, সেটা কুফরি কথা। আর একটা কথা হল, অনেকে মনে করে আমাদের নবী গায়েব জানেন, কি জানেন? অদৃশ্যের খবর জানেন। অদৃশ্যের খবর একমাত্র কে জানে? আল্লাহ জানে, আর কেউ জানে না। একটু আগে ঘটনা শুনতেছিলেন না, নবীজি একবার ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন, তো ওহি আসা বন্ধ হয়ে গেছিল। কাফেররা কয়েকটা প্রশ্ন করছিল, নবীজি বলছিলেন কালকে উত্তর দিব, ইনশাআল্লাহ বলেন নাই, ইনশাআল্লাহ কালকে উত্তর দিব এটা বলেন নাই, ওহি বন্ধ হয়ে গেছে। কয়েক সপ্তাহ হয়ে যায়, তারপরে ওহি আসছে। তাহলে আমার প্রশ্ন, যদি তিনি গায়েব জানবেন তাহলে উনি ওহির অপেক্ষা করতেছিলেন কেন? নিজে বলে দিতেন। কাফেররা যে প্রশ্ন করছে নিজে উত্তর দিয়ে দিতেন, ওহির জন্য বসে থাকার দরকার কি? কোন দরকার আছে? তিনি গায়েব জানলে মা আয়েশাকে মুনাফিকরা জিনার অপবাদ দিছিল, একদম মিথ্যা মিথ্যা অপবাদ। নবীজি বুঝতে পারতেছিলেন না মূল ঘটনা কি, এমনকি মা আয়েশাকে তালাক দিবেন কিনা এটাও চিন্তা করতেছিলেন। এক মাসের মাথায় সূরায়ে নূর নাযিল হলো, 18 পারায় সূরায়ে নূর নাযিল হলো, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মা আয়েশার পবিত্রতা বাইর করে দিলেন। তিনি গায়েব জানলে আয়েশা পবিত্র কিনা এর জন্য এক মাস দেরি করলেন কেন? সূরা নূর নাযিল হওয়া পর্যন্ত দেরি করলেন কেন গায়েব জানলে? আমার কথা বুঝতেছেন? আমাদের নবীকে খয়বারের ইহুদিরা দাওয়াত করছিল, সেই দাওয়াতে যে গোশত দিছে ছাগলের গোশত, এর মধ্যে বিষ মিশাই দিছিল। নবীজি সেই গোশত মুখেও দিছিলেন, দাওয়াতের মধ্যে যায় সেই গোশত কি করছিলেন, মুখে দিছিলেন। তখন জিব্রাইল এসে বললো, ইয়া রাসূলুল্লাহ জলদি ফেলেন, জলদি ফেলেন, এই গোশতের মধ্যে বিষ দেওয়া হয়েছে। তখন তিনি গোশত ফেলে দিলেন। প্রশ্ন, যদি তিনি গায়েব জানতেন তাহলে এই গোশত মুখে দিতেন, মুখে দিতেন, মুখে দিতেন? তিনি অতটুকু গায়েব জানতেন যতটুকু আল্লাহ ওনাকে জানাইছে, উনি আবার আমাদেরকে জানাইছে। আমরা জানি না কারোর কবরে বেহেশতের বিছানা আসবে, কারোর কবরে দোযখের শাস্তি আসবে জানি না, হাসরের ময়দানে হাউজে কাউসার থাকবে, মিজান নামক দাড়িপাল্লা থাকবে, আমলনামা উড়াই দেওয়া হবে, পুলসেরাত থাকবে, এসব গায়েবের কথা আমরা জানি না? জানি কেমনে? নবীকে আল্লাহ জানাইছে, আবার নবীরই আমাদেরকে জানাইছে, তা আমরা কি গায়েব জানতে আল্লাহ হয়ে গেলাম? কিছু অংশ আমাদের জানানো হয়েছে, আমরা জানছি। নবীজিও ঠিক এইরকম, যতটুকু আল্লাহ জানছেন অতটুক জানছেন, এর বাইরে জানেন না। তাহলে তিনি গায়েব জানলে হল না, গায়েবের মালিক কে? আচ্ছা, আবার অনেকে আজকাল বের হয়েছে, তারা বলতেছে প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ তাআলা কয়েকটা করে গুনাহ কবিরা করাইছে, নাউযুবিল্লাহ। অথচ তাম কিতাবে লেখা 1400 বছর পর্যন্ত আলেমরা বলে আসছে যে সমস্ত নবী মাসুম, নিষ্পাপ, তাদের কোন গুনাহ হয় না, কারণ উম্মত তাকে অনুসরণ করবে। যদি সে গুনাহ করে তো উম্মত তো সেই গুনাহ করবে, বুঝবো কেমন এটা ভুল? এই জন্য নবীদেরকে আল্লাহ নিজেই হেফাজত করেন, কোন গুনাহ তাদের ধানে কাছেও যেতে পারে না। তো 1400 বছর সব আলেমরা বলে আসছে তামাম নবী রাসূল নিষ্পাপ। এখন কিছু ভাই ইসলামের নাম দিয়ে বলতেছে, একজন চিন্তাবিদের অনুসারী, তারা চিন্তাবিদ, চিন্তাবিদ ওই পাকিস্তানে ছিল, তার অনুসারীরা বলতেছে সমস্ত নবী রাসূলকে দিয়ে আল্লাহ তাআলা কয়েকটা গুনাহ কবিরা করাইছেন। বিশ্বাস করলে ইমান থাকবে, ইমান থাকবে, ইমান থাকবে। আর এক ফেরকা, এদেরকে বলে শিয়া, এরা বলতেছে এখন যে কোরআন শরীফ আমাদের হাতে আছে এটা অরিজিনাল না, নাউযুবিল্লাহ, এটা তো 6236টা আয়াত আছে, 6236, আমভাবে বলে 6666, এটার কোন দলিল নেই, এমনি চালু হয়ে গেছে, দলিল নেই। 6236 শিয়া শব্দ যায়, আমার দেশে আছে কিন্তু শিয়া, এই যে মহারমে মিছিল বের করেন না 10 তারিখ, এরা কারা? শিয়া। ওদের পত্রিকা আছে, নিউজ লেটার, বিভিন্ন জেলাতে তারা অফিস করছে, তারা বলছে যে এই কোরআন শরীফ উসমান গনির লেখা, নাউযুবিল্লাহ, আসল কোরআন শরীফে 17,000 আয়াত থাকবে, এই কোরআন শরীফে 6,000, আর আসল কোরআন শরীফে 17,000। তো ওদেরকে বলা হলো তো আসল কোরআন দেখাও তাহলে তোমরা কোথায়? তো শিয়ারা বলতেছে ওইটা আমাদের 12তম ইমামের কাছে আছে, উনি কোথায়? উনি এখন মেঘের মধ্যে আছে, কেয়ামতের আগে যখন নামবেন তখন অরিজিনাল কোরআন শরীফ নিয়ে আসবেন, বলেন না আউযুবিল্লাহ। যদি আমাদের হাতেরটা আসল কোরআন শরীফ না হয়, আল্লাহ কোরআনে কয়েক জায়গায় বলছেন আমি রব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছি, আমি এটা সংরক্ষণের দায়িত্ব দিয়েছি। এটা যদি অরিজিনাল না হয় তা আল্লাহ যে দায়িত্ব নিল সংরক্ষণ করার, তাহলে আল্লাহকে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়ে গেল, নাউজুবিল্লাহ। কাজে এইটা ভণ্ড ফেরকা, বেঈমান ফেরকা। আবার আর এক গ্রুপ বেরোছে, তারা গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ নামে এক লোকের নবী মানতেছে, সেই লোক নাকি শেষ নবী। অথচ কোরআনে ভুরি ভুরি আয়াত আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী। তিনি বলেছেন আমার দ্বারা আল্লাহ তাআলা নবুয়তের বিল্ডিং কে কমপ্লিট করে দিচ্ছেন, আমি নবুয়তের বিল্ডিং এর শেষ ইট, আর কোন নবী আসবে না। ঈসা নবী আসবেন কিয়ামতের আগে, কিন্তু নবী হিসেবে আসবেন না, আমাদের এই উম্মত হিসেবে মুসলমান হিসেবে আসবেন, আসে আমাদের নবীর বাণী প্রচার করবেন। আমাদের নবী শেষ নবী, খাতামুন নবীয়িন। অথচ এই কাদিয়ানীরা, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর অনুসারীরা, তারা নতুন আর এক নবী খাড়া করছে। এদের ইমান আছে? এদের ইমান নেই, ইমান নেই। এইভাবে অনেক নতুন নতুন ফেরকা বের হইতেছে, বের হইতেছে। আর এক লোক বের হয়েছে ভারতের মধ্যে, সেও নতুন নতুন কথা বলতেছে, যা 1400 বছর কেউ বলে নাই। কি নতুন কথা বলতেছে? হেদায়েত আল্লাহর হাতে না, হেদায়েত থাকি নবীর হাতে না। হেদায়েত নবীর হাতে হলে নবীটা চাচারে এত চেষ্টা করলো হেদায়েত দিতে, আবু তালেব তো মুসলমান হলো না। ইব্রাহিম খলিলুল্লাহ এত চেষ্টা করলো বাপকে কালেমা পড়াইতে, ইব্রাহিম খলিলুল্লাহ তার বাপ কালেমা পড়লো না। নূহ আলাইহিস সালাম এত চেষ্টা করলো তার ছেলেকে কালেমা পড়াইতে, কিনান তার নাম, কিনান তো কালেমা পড়লো না। লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে এত চেষ্টা করলেন কালেমা পড়াইতে, তার স্ত্রী তো কালেমা পড়লো না। আমি এতগুলো নবীর নাম কইলাম, যারা কেউ নিজের বাপকে, কেউ চাচাকে, কেউ ছেলেকে, কেউ বিবিকে কালেমা পড়াইতে চেষ্টা করছে কিন্তু পারে নাই। তাহলে নবীর হাতে হেদায়ত কিভাবে হলো? হেদায়ত কার কাছে? আল্লাহর হাতে। আবার এই লোক আরো মারাত্মক কাজ করছে, উনি বিভিন্ন নবীর দশ চর্চা করতেছে, নবীদের জীবনে আলোচনা করতে হবে অনুসরণ করার জন্য। নবীদের জীবনে আলোচনা করতে হবে কি জন্য? অনুসরণ করার জন্য, ভুল আবিষ্কার করার জন্য। ভুল তো নেই, যদি ভুল পান তাহলে ইহুদি খ্রিস্টানরা লিখছে, ওটা ইহুদি নাসারা ইসলামের মধ্যে অনেক ভুল ব্যাখ্যা ঢুকাই দিছে। এই লোক নবীদের নামে, আমাদের নবীর নামে ভুল আবিষ্কার করছে, তাহলে ইমান থাকবে? আবার এই লোক বলতেছে, এই লোক বলতেছে যে কোরআন শরীফ অর্থ বুঝিয়া পড়া ওয়াজিব, অর্থ না বুঝে তেলাওয়াত করলে গুনাহ হবে। এটাও ইমান বিধ্বংসী কথা। কোন হাদিসে অর্থ বোঝার শর্ত নেই, অর্থ বুঝলে ভালো কিন্তু আল্লাহ এটা শর্ত দেন নেই, তো বুঝতেই হবে, শর্ত দেন নেই। উনি করতেছেন বোঝা জরুরি। এই লোকের অনুসারীরা নতুন এক পার্টি বানাইছে, কি বানাইছে? সে পার্টির নাম দিচ্ছে এটাত পার্টি। কি নাম দিচ্ছে? এটাত পার্টি। এরা আর তাবলিগ শব্দ ব্যবহার করে না, যা আমরা তাবলিগের সাথী তা বলে না, বলে আমাদের এটাতের সাথী। অথচ এটাত মানে অনুসরণ একমাত্র কাকে করা যাবে? আল্লাহর, আল্লাহ রসুলকে। এবং কোন হকানে আলমকেও করা যাবে যখন উনি হকের উপর থাকবেন, যখন উনি হকের উপরে থাকবেন, যখন গলত কথা বলবেন, ইমান বিধ্বংসী কথা বলবেন, তিনি যত বড় আলেম হোক তাকে অনুসরণ করা যাবে না। এই লোকগুলো তবলিগ থেকে বের হয়ে গেছে, এই তার পার্টি বলে আলাদা হয়ে গেছে, এরা এখন আর তবলিগ করে না, আর তবলিগ করতে পারবেও না। কেন পারবে না? তবলিগ করতে গেলে একটা উসুল আছে, ইকরামুল মুসলিমিন। কি উসুল? ইকরামুল মুসলিমিন। একজন নগণ্য মুসলমানকে ইজ্জত করতে হবে, নগণ্য মুসলমানকে ইজ্জত করতে হবে। তারা যেভাবে টঙ্গী ময়দানে ওলামা কেরামকে জখম করছে, তাদের মাথা ভাঙছে, যেখানে সাধারণ মুসলমানকে সম্মান করার কথা, সেখানে নবীজি তাকে নিজের ওয়ারিশ করছেন যে ওলামায়ে কেরাম দ্বারা আমি যে দিন আনছিলাম এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, তোমরা দিন শিখতে হলে ওলামাদের কাছে আসো। নবীজি আর কাউকে বলেন নাই, নাইবে নবী বলেন নাই আর কাউকে, কাউকে ওয়ারিশ বলেন নাই, কাকে আর ওয়ারিশ বলছেন? নবীজি কাকে ওয়ারিশ বলছেন? বুখারি শরীফের হাদিস, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা নবীজির ওয়ারিশ। তা আপনি তাদের মাথা ভেঙে কার কাছে দিন শিখবেন? তাদের মাথা ভেঙে তাদেরকে হত্যা করে আপনি কার থেকে দিন শিখবেন? আর তাদের প্রতি আপনি বিদ্বেষ রাখেন, এই বিদ্বেষটা কার পর্যায়ে পড়ে? নবীজির উপর পড়ে না? এই জন্য গত শতাব্দীর যিনি বড় আলেম ছিলেন, তার চেয়ে বড় আলেম কেউ ছিল না, মুফতি রশিদ আহমদ গঙ্গোহী, এই যার মাধ্যমে তাবলিগ পাইছি আমরা, তার যিনি পীর, আমরা এই প্রচলিত তাবলিগ পাইছি কার ছিলেন? হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ। তিনি কার খানকায় এক বছর লাগাইছেন? মুফতি রশিদ আহমদ গঙ্গোহী। তিনি বলে গেছেন, খবরদার তোমরা ওলামাদের প্রতি বিদ্বেষ রাখবা না, দুশ্মনী রাখবা না, তাহলে কিন্তু তোমার ইমান নষ্ট হয়ে যাবে, তুমি ইমান নিয়ে মরতে পারবা না। কবরে তোমাকে যতই কিবলার দিকে রাখা হোক, তোমার চেহারা কিবলার দিকে থাকবে না, কিবলার থেকে ঘুরাই দেওয়া হবে। তাহলে এই লোকগুলো কি হবে? তারা ওলামায়ে কেরামকে হত্যা করতে চায়, তবলিগের ভিতরে নতুন পার্টি বানায়, এদের ইমান রক্ষা করা কঠিন না? কঠিন কিনা? আল্লাহর আস্তে আপনারা কেউ এটা পার্টিতে যোগ দিবেন না। আর যদি কেউ দিয়ে থাকেন, আমি একজন শাইখুল হাদিস, আমি একজন মুফতি, আমি 43 বছর ফতোয়া দিছি, 43 বছর আমি লালবাগে ছিলাম, আমি লালবাগের অ্যাসিস্ট্যান্ট মুফতি ছিলাম লালবাগ মাদ্রাসার, সেখান থেকে ফতোয়া দিচ্ছি, আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব যে আপনারা এতাত পার্টিতে যোগ দিবেন না। হক্কানি ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকেন, তবলিগ করবেন তাদের সাথে মিলে করেন, এতাত পার্টিতে তবলিগ করতে পারবে না। তবলিগ করতে গেলে ইকরামুল মুসলিমিন বলতে হবে, ইকরামুল মুসলিমিন বলার তাদের অধিকার নেই। ওলামাদেরকে হত্যা করার পরে কোন মুখে তারা ইকরামুল মুসলিমিন বলবে? বলার হক আছে? ওদেরকে ছাড়েন। নবীজি ওলামা ইকরামকে ওয়ারিস বলছে, তাদের সাথে জুড়ে থাকেন, তাদের সাথে জুড়ে থাকেন, মাদ্রাসার সাথে জুড়ে থাকেন। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে? মাদ্রাসা থাকা জরুরি, মাদ্রাসা হল দিনের ক্যান্টনমেন্ট। এই মাদ্রাসা যে এলাকায় থাকে সে এলাকায় বদ্দিন থাকে না, কুকুর সেরেক থাকে না। মাদ্রাসা যে এলাকায় থাকে, কওমি মাদ্রাসা বিশেষ করে যে এলাকায় থাকে, এই এলাকায় কুকুর সেরেক বেদাত থাকে না। তাহলে মাদ্রাসা থাকলে ভালো করে চালান, না থাকলে অবশ্যই কওমি মাদ্রাসা কায়েম করেন, অবশ্যই কায়েম করেন। ওই আলিয়া টালিয়ার দরকার নেই, ওগুলো ইংরেজরা কায়েম করছিল, ইংরেজরা কিছু কেরানি বানানোর জন্য। ইংরেজদের মাদ্রাসা দিয়ে ইসলাম রক্ষা পাবে না, ইংরেজদের মাদ্রাসা দিয়ে ইসলাম রক্ষা পাবে না। মুসলমানদের মাদ্রাসা বানাইতে হবে, মুসলমানদের মাদ্রাসার নাম কওমি মাদ্রাসা, মুসলমানদের মাদ্রাসার নাম দেওবন্দি মাদ্রাসা। তাহলে এক নম্বর কি? ইমানকে খাঁটি করতে হবে, ইমানকে শেরেক মুক্ত করতে হবে। দুই নম্বর হল নামাজ রোজা হজ জাকাত কাফন দাফন এগুলোকে ইবাদত বলে, এগুলো সুন্নত তরিকায় করতে হবে। কিভাবে করতে হবে? সুন্নত তরিকায়। যেমন ধরেন নামাজে হাত তুলতে আমার হাতের দিক দেখেন, নামাজে কান বরাবর হাত তুলবেন, এইভাবে তুলতে হবে, হাত দেখা যায়, হাতের তালু কেবলার দিকে। কিন্তু অনেকে না বুঝে তালু গালের দিকে রাখে, হাতের তালু কোন দিকে রাখে, গালের দিকে। আবার কেউ আছে সাপের ফনার মতো, সাপের ফনার মতো বাঁকা করে দেয় আঙ্গুল, এখানে আঙ্গুল বাঁকা করার কোন হাদিস নেই, বাঁকা করার কোন। এইভাবে হাত তুলবেন, তুলে বাঁধবেন যে সরাসরি বাঁধবেন আল্লাহু আকবার, সরাসরি নাভির নিচে বাঁধবেন। অনেকে কি করে, আগে দুই সাইডে ঝুলাই দেয়, ঝুলাই দিয়ে তারপরে বাঁধবে, এটা নেই, এটা গলত তরিকা, এটা গলত তরিকা। হাত ছেড়ে দিবেন না, কানের থেকে নিয়ে সরাসরি বাঁধবেন। এবং প্রত্যেক রাকাতে রুকু কয়টা করবেন, রুকু কয়টা করবেন প্রত্যেক রাকাতে। কিন্তু যারা নামাজের প্রশিক্ষণ নেয় নাই তারা কিন্তু তিনটা রুকু করতেছে, তারা প্রত্যেক রাকাতে কয়টা রুকু করতেছে, তিনটা। কেমনে সেজদা যাইতেছে ঝুঁকতে ঝুঁকতে, তখন রুকু হয়ে যেতেছে, আবার সেজদাতে উঠতেছে ঝুঁকতে ঝুঁকতে, তাই দেখেন একদম রুকুর মতো হয়ে যেতেছে। তাহলে আল্লাহ চাইছে এক রাকাতে এক রুকু, আপনি করলেন তিন রুকু, তাহলে এই নামাজ কবুল হবে? এই জন্য নামাজ প্র্যাকটিক্যাল শিখতে হবে। কিভাবে শিখতে হবে, দুনো পাওয়া রাখবেন কিবলার দিকে, পায়ের আঙ্গুল কোন দিকে, আমরা কি করি দুই পাও দুই দিকে, দুই পাও হবে না, এই নামাজ হবে না, সুন্নত তরক হয়ে গেছে। সুন্নত তরক হয়ে গেলে ওটা আল্লাহর দরবারে কবুল হয় না। পুরা নামাজটা দেখতে হবে, মোনাজাত করবেন হাতের তালু আসমানের দিক থাকবে, হাতের তালু কোন দিক থাকবে, আসমানের দিকে। শুরু করবেন আল্লাহর প্রশংসা দ্বারা, নবীর উপরে দুরুদের দ্বারা, এই শুরু করবেন। আর এখন শুরু হইতেছে কি দিয়ে, আল্লাহুম্মা আমিন, কোথাও নেই, কোন হাদিসে নেই যে আল্লাহুম্মা আমিন দ্বারা শুরু করতে হবে, নেই, গলত, ভুল। শেষ করবেন কি দিয়ে, আল্লাহর প্রশংসা, নবীর উপরে দুরুদ আমিন, নবীর উপরে দুরুদ আমিন, এই তিন জিনিস দ্বারা শেষ করবেন। আজকাল অনেকে শেষ করতেছে কি দিয়ে, বেহক্কে লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খুব দামি কলেমা, এর থেকে দামি আর কলেমা নেই। কিন্তু এই কলেমা দিয়ে নবী আলাইহিস সালাম মোনাজাত শেষ করেন নাই বা উম্মতকে শেষ করতে বলেন নাই। কলেমা তো দামি, তো দামি হলে সব জায়গায় পড়া যাবে। আপনি পায়খানায় ঢুকতেছেন তো দোয়া পড়লেন, এই কলেমা দোয়া হবে, পায়খানায় ঢুকার ভিন্ন দোয়া আছে না, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া। এইভাবে পুরা নামাজটা শিখতে হবে। জিন্দেগি শেষ করব কাফন দাফন, এটাও ঠিক নেই, শর্ট টাইমে দাফন করতে হয়, শর্ট টাইমে, মরে যাওয়ার দুই চার ঘন্টার মধ্যে দাফন করতে হয়, কারণ কবর জান্নাতের বাগান, কবরটা কি জান্নাতের বাগান, আপনি দাফন করতে দেরি করলে তাকে জান্নাত থেকে বঞ্চিত করলেন, জান্নাত থেকে মাহরুম করলেন, যাই যাবে। হাদিস কি, লা ইয়াহিল্লু লিজিফাতি মুসলিমিন আন তুবাসা বাইনা যাহরানা আহলিহি, কোন মুসলমানের লাশ তার পরিবার পরিজনের মধ্যে খামাখা আটকায় রাখা জায়েজ নেই। জুমার আগে দাফন করে জুমা ধরা যায়, জুমার আগে দাফন করে কি ধরা যায়, তাহলে আপনি এই উদ্দেশ্যে লাশ রেখে দিতে পারবেন না, তো জুমার পরে অনেক লোক হবে, এই উদ্দেশ্যে রাখতে পারবেন না। লোক তো অনেক হলো, কিন্তু এটা শরীয়তের বিরোধিতা করে, শরীয়তের বিরোধিতা করে লোক পাঠাইলেন, এই লোক পাঠানোর দ্বারা মাইয়েতে কোনো লাভ হবে না। আরে জুমার পরে ইমাম সাহেব সবাইকে নিয়ে দোয়া করবে, লাশ কেন রাখতে হবে? লাশ জান্নাতে পৌঁছাই দেন। মুমিন ছিল, নামাজে ছিল, তবলিগলা ছিল, ওলামাদের সাথে মোহাম্মত করতো, জান্নাতি মানুষ, জান্নাতে পৌঁছাই দেন। জুমার সময় ইমাম সাহেব দোয়া করবে, লাশ আটকাই রাখতে বলে নাই, লাশ আটকাই রাখার দরকার নেই। মারাত্মক ভুল। দুই নম্বর ভুল হল কবরে রাখতে হয় পুরা বডি ডান কাছে, পুরা বডি কোন কাছে? ডান কাছে। শুধু চেহারা কেবলার দিক করলে হবে না ভাই, এটা শুধু চেহারা কেবলার দিক করলে হবে না, পুরা বডি কেবলার দিক করতে হবে। কবর খোদার তরিকা আছে, পশ্চিম সাইডটা গর্ত করতে হয়, ওইখানে ডান সাইডটা ঢুকাই দিতে হয়, বাম সাইডটা উপরে থাকে। জীবিত মানুষ যেভাবে শোয় ডাইন কাতে, কিবলার দিকে মুখ করে, সিনা করে, কিবলার দিকে মুখ করে, বুকু করে, করে কিনা? মুর্দাকে এইভাবে কবরে রাখতে হবে, এটা হলো নবীর হাদিস। অথচ আমরা মুখে বলতেছি বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, হে মুর্দা তোমাকে আল্লাহর নামে রসুলের তরিকায় রাখিলাম, বলি না এটা? অথচ রাখলাম গলত তরিকায়, রাখলাম কোন তরিকায়? গলত তরিকায়। এই জন্য সবার সাথে আলোচনা করি আমরা, যে যেখানে যাই মুর্দাকে ডাইন কাছে শোয়াইতে হবে, ফেরেশতারা শোয়া দেখেই বুঝবে যে এই লোক সুন্নতের মনে ছিল দুনিয়াতে, এবং তার ছেলে পেলেকে সুন্নত শিখাই আসছে, যে কারণে এই সুন্নত তরিকায় সে কবরে শুইতে পারছে। তারপরে সওয়াল জব আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর যদি শোয়া গলত দেখে, সিটকুরু শোয়ালো, সিটকুরু শোয়াই রাখছে, তো মুনকার নকির কি বুঝবে যে এই লোক দুনিয়াতে নবীর সুন্নতের উপর ছিল না, ছেলে পেলেকেও সুন্নত শিখাই নাই, তখন তার সওয়াল জব কিন্তু কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এই জন্য ছেলে পেলেকে অসিয়ত করে দেবেন, আমাকে ডাইন কাতে রাখবা, আমার লেখা বইতে কবর খোদার তরিকা লেখা আছে, আমার লেখা ইশাতুস সুন্নাহ বইতে, আমার অনেকগুলো বই বাংলাতে মার্কেটে পাওয়া যায় বিষয় ভিত্তিক, দেখেন আমি কবর খোদার তরিকা লিখে দিচ্ছি। মৃত্যুর পরে খতম পড়ানো হয় কিনা? এখনো অনেক এলাকায় খতম যে পড়ায় টাকার বিনিময়ে পড়ায়, হামেশাবদেরকে টাকা দেওয়া হয়, দেওয়া হয় কিনা? টাকার বিনিময়ে যদি খতম পড়ানো হয়, ওই খতমের সব বাতিল, হামেশাবরা যত কান্নাকাটি করে আপনার বাপ মা দাদা দাদি রুহে বক্সে দেয় একটুও যাবে না, কারণ টাকা পয়সার লেনদেনের কারণে ওই খতমের সব কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। আল্লাহর রাস্তা পড়তে হবে। মাদ্রাসা থাকলে সুবিধা হলো, মাদ্রাসায় হেফজখানা থাকে, হেফজখানা ডেলি খতম হয়, ওই হেফজখানা বললেই ওরাই আল্লাহর রাস্তা পড়াই দিবে, আপনার থেকে টাকা দেবে না, জানে টাকা দেওয়াও হারাম টাকা নেওয়াও হারাম, সব নিশানি করতে গেলে টাকা দেওয়াও হারাম নেওয়াও হারাম। এ ভাই কেউ আবার ছবি তুললেন না জানো, মাহফিলের ছবি তোলা কিন্তু গুনায় কবিরা, মাহফিলে সব বরকত নষ্ট হয়ে যাবে, হেদায়েত নষ্ট হয়ে যাবে। রেকর্ড করেন, ছবি তুলবেন না। কি বললাম, খতম কিভাবে পড়াইবেন? বিনিময় ছাড়া। কওমি মাদ্রাসার হেফজখানায় বলেন বিনিময় ছাড়া পড়ে দিবে, পয়সা দিয়ে পড়াবেন না। পয়সা দিয়ে পড়ানো যায় কোথায়? আপনার স্বাস্থ্য খারাপ খতম পড়াইলেন, এত পয়সা দেওয়া যায়? আপনার ব্যবসা খারাপ যাইতেছে, আল্লাহ যাতে বরকত দেয় খতম পড়াইলেন, ঠিক আছে, এখানে টাকা দেওয়া যায় নেওয়া যায়। আমার কথা কি বুঝছেন? দুনিয়াদারির জন্য খতম পড়াইলে টাকা দেওয়া যায় নেওয়া যায়, আর সব পৌঁছানোর জন্য খতম পড়লে টাকা দেওয়া হারাম নেওয়া হারাম, মাইয়ে বঞ্চিত হয়ে গেল, মাহরুম হয়ে গেল। বুঝছেন তো? আর একটা মশলা বলি, কারো ইন্তেকাল হয়ে গেলে অল্প সময়ের মধ্যে ফারায়েজ বের করে তার স্ত্রী কত পাবে, তার ছেলেরা কত পাবে, মেয়েরা কত পাবে, এটা বন্টন করে দেওয়া শরীয়তের বিধান। কিন্তু আমাদের দেশে কোন হাজির সাহেব, গাজী সাহেব, এমনকি আমরা হুজুরা পর্যন্ত এই কাজটা করি না। পাঁচ বছর দশ বছর চলে গেছে, বাপ পরে গেছে, পাঁচ বছর দশ বছর চলে গেছে, আজ পর্যন্ত ফারায়েজদারি করে প্রত্যেকে হক দেওয়া হয় নাই, ঠিক না বেটি? এই ওয়াজ মাহফিল কি জন্য? ওয়াজ মাহফিল কি জন্য? আমাদের জীবনের ভুল ঠিক করার জন্য, জীবনের ভুল ঠিক করার জন্য। প্রত্যেক বছর মাহফিল করলাম, ভুল সব রয়ে গেল, অনেক কিস্তা কাহিনী শুনলাম, ভুল সব রয়ে গেল, তাহলে সেই মাহফিল দ্বারা কি ফায়দা হবে? জিন্দেগির ভুল যদি ঠিক না হয়, সেই মাহফিল কোন কাজে আসবে না। এই জন্য আপনারা এই কথাগুলো যা শুনতেছেন, সব দেখে বলবেন যে বাপের মৃত্যু হয়ে গেলে সপ্তাহ দশ দিনের মধ্যে ফারায়েজদের করে সবাইকে বুঝাই দিতে হবে, তা না হলে বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, তাদের অংশ কারা খাইতেছে? ভাইরা খাইতেছে, আত্মীয় স্বজনরা খাইতেছে, তাহলে হক মারা হলো না? হক মাইরে যতই হস করেন, হক মাইরে যতই চিল্লা দেন, হক মাইরে যতই মসজিদ বানান, হক মাইরে যতই মাদ্রাসা বানান, কোন কাজে আসবে? এই জন্য ফারায়েজ দেরি করে প্রত্যেকে দিতে দেরি করবেন না। তাতে দুই নম্বর কি, ইবাদত বন্দেগী নবীজির তরিকায় করা। দুই নম্বর দায়িত্ব কি, ইবাদত বন্দেগী নবীজির তরিকায় করা। তিন নম্বর দায়িত্ব আয় রোজগার হালাল রাখা। আমার আর কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে, অন্য বক্তা রেডি রাখেন। আয় রোজগার কি রাখা, চাকরি করেন চাকরির মশলা জানেন, ব্যবসা করেন ব্যবসার মশলা জানেন, জমিন আবাদ করেন জমিনের মশলা জানেন, প্রত্যেক লাইনের মশলা কিন্তু আলাদা আলাদা। জমিন বন্ধক রেখে আমাদের সে ফসল খায়, যতদিন গরিবের টাকা না দিবে ধনী লোকটা কি খায়? ফসল খায়, এটা সুদ খাওয়া হয়। জমি বন্ধক রেখে ফসল খাওয়া, সুদ খাওয়া, অনেকে এইভাবেই ধনী হয়েছে, সুদ খাইতে খেতে ধনী হয়েছে, ঠিক না মেয়েটি? আজকে থেকে তওবা করেন, জমি বন্ধক রেখে ফসল খাবেন না। হাদিস আসছে, তুমি কাউকে লোন দিলা, কর্জ দিলা, এই কর্জ দিয়ে যদি কোনো বেনিফিট নাও, কোন সুবিধা নাও, এটা সুদ। হাদিস শুনে রাখেন, কুল্লু কর্জিন জাররা নাফআন ফাহুয়া রিবা, এল হাদিস। কর্জের বিনিময়ে যে কোনো বেনিফিট নেবেন, আপনি গরিবকে টাকা কর্জ দিয়েছেন বলে তো তার জমিটা আপনি খাইতেছেন নাকি? এটা জায়েজ নেই। তাহলে তিন নম্বর দায়িত্ব কি, পাঁচটা তিন নম্বর, আয় রোজগার হালাল রাখা। চার নম্বর দায়িত্ব, বাপ মা বিবি বাচ্চা ভাই বেরাদার পাড়া প্রতিবেশী, এদের প্রত্যেকের অধিকার হক আল্লাহ নির্দিষ্ট করে দিছে, এটা আলেমদের কাছে জানতে হবে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী এই প্রত্যেকের হক একটা কিতাবে লিখে দিয়েছেন, ওটা বাংলা হয়ে গেছে। ওই কিতাবের নাম হুকুকুল ইসলাম। কি নাম? হুকুকুল ইসলাম। ওই কিতাব দেখেন, বাপ মায়ের কি হক, আপনার স্ত্রীর কি হক, কি পাওনা, আপনার ছেলের কি পাওনা। বাপ মা এত বড় নেয়ামত, তাদের দিকে মহাব্বতের দৃষ্টিতে তাকাইলে একটা কবুল হজর সওয়াব হয়। একদিনে যদি একশো বার তাকাইতে পারেন, একদিনে একশো কবুল হজর সওয়াব হবে। তারা বেঁচে থাকলেও সাতটা হক, মরে গেলে আরো সাতটা হক, মোট চোদ্দটা হক। বাপ মা বেঁচে থাকলেও সাতটা হক, আর মরে যাবে, আমরা বেঁচে আছি, বাপমা চলে গেছে, তখনও কয়টা হক? এটা আমার লেখা আমাল সুন্নাহ কিতাবে আমি এই চোদ্দটা হক লিখে দিছি, আমাল সুন্নাহ কিতাবে আপনারা মেহরবানি করে দেখে নেবেন। স্ত্রীর হক কি, শুধু খরপর দিলে হবে না, তাকে সুরাকে রাত্রিক করে দিতে হবে, পর্দার মশলা বলতে হবে, নামাজের মশলা বলতে হবে, স্ত্রীকে দিন শিখালো তার এক নম্বর হক। আমরা শিখাই শিখাই না, স্ত্রীকে পর্দায় রাখতে হবে, স্ত্রীকে দিয়ে চাকরি করানো যাবে না, তা ইসলামে নেই, তা ইহুদি খ্রিস্টানরা শিখাইছে। ইসলাম বলে তুমি একটা কিছু করো, আল্লাহ তোমার ওসিলায় এই পরিমাণ রিজিক দিবে, পুরো পরিবার চলতে পারবে। তোমার আল্লাহ এত দুর্বল না, তোমার সংসার চালানোর জন্য তোমার বউ নামাইতে হবে, তোমার মেয়েও নামাইতে হবে, তোমার বোনও নামাইতে হবে। এ তো কাফেরদের তরিকা। কাদের তরিকা? আমাদের তরিকা না। বউকে দিয়ে ব্যবসা বাণিজ্য করাবেন না, তাদের মেইন কাজ হল তারা সন্তান ছয় সাত বছরের মক্তবে যায়, এই ছয় সাত বছর মা তালিম দিবে। মায়েদের এক নম্বর দায়িত্ব কি? মা মানে মাদ্রাসা। সন্তান বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত প্রত্যেক দিন কিছুটা কোরআন শেখাই দেবে, একটা একটা সুন্নত শেখাই দেবে। আমার কথা বুঝতেছেন? একদিন শেখাই দিল, বাবা খাওয়ার আগে দুনু হাত কবজি সহ ধোয়া সুন্নত, বাস আজকে এটা আর নেই। খাওয়ার আগে দুনু হাত কবজি সহ ধোয়া, দুনু হাত ধুতে হবে, ধুয়ে মোছা যাবে না। কালকে শিখাইল, বাবা দস্তখান বিষয়ে খানা খাওয়া সুন্নত, গেল কালকে। পরশু শিখাইল, বাবা বিসমিল্লাহি ও আল্লাহ বারাকাতিল্লাহ পড়ে খানা খাওয়া সুন্নত। বুঝতেছেন আমার কথা? মাদেরকে চাকরিতে পাঠাইবেন এটা শিখাইবো কে? মারে পাঠালেন বেড়াকে চাকরি করতে, তারপরে ছেলে পেলেকে সুন্নত শিখাইবে কে? কোরআন শিখাইবে কে? মারা তো আদর্শ মাদ্রাসা, আদর্শ মাদ্রাসা। এদের শিক্ষা দিলে ওই সমাজের চুরি ডাকাতি হাইজাকারি থাকবে না। আর মায়েরাদের শিক্ষা না দেয়, সবটা চাকরিতে চলে যায়, তো র্যাব আর পুলিশ দিয়ে আপনি চুরি ডাকাতি বন্ধ করতে পারবেন না। আল্লাহ রসুল করতেছে মায়ের তালিম দ্বারা ছেলে পেলে আল্লাহ আল্লাহ হয়ে যাবে। তো আপনি মায়ের তালিম থেকে বঞ্চিত করে দিলেন, দিয়ে মায়ের পাঠালেন চাকরি করতে, আর এই ছেলেটা মানুষ হলো কাজের বুয়ার কাছে। মানুষ হবে না? হেরেঞ্চি হবে, হেরেঞ্চি হবে। এক পুলিশের মেয়ে ওই পুলিশেও হত্যা করছে, হ্যাঁ তার মাকে হত্যা করছে। কেন? দিন শেখায় নাই, কোরআন সুন্নাহ শেখায় নাই। উনি নর্মাল পুলিশ না, কিন্তু পুলিশ অফিসার, পুলিশ অফিসার, সমস্ত পত্রিকা আছে। সে তার প্রেমিকের পাল্লায় পড়ে, বাপকেও হত্যা করছে, মাকেও হত্যা করছে। আমরা যদি দিন না শিখাই, আমাদের কেসমতো বিপদ আছে, কিন্তু দুনিয়া তো আখেরাত। মেয়েদের মূল দায়িত্ব নিজের বাচ্চা, মহল্লার বাচ্চা, এদেরকে দিন শিখানো। এবং তাদের আর একটা দায়িত্ব হল মহিলাদের মধ্যে দিনের তালিম দেওয়া, দিনের কথা বোঝানো। মহিলারা মহিলারা দেখা সাক্ষাৎ করে না, তখন কি করবে? দিনের দাওয়াত দিবে, দিনের তালিম করবে। তোমার ছেলেরা হাফেজ হয়েছে কিনা, তোমার মেয়েরা কোরআন পড়তে পারে কিনা, তোমার স্বামী নামাজ পড়ে কিনা, তোমার স্বামী দাড়ি রাখছে কিনা, এইগুলো তালিম করবে। এগুলো মহিলাদের আসল কাজ। আসল কাজ না নিয়ে আমরা চাকরি করতে পাঠাইছি, কিসের মুসলমান আমরা? আল্লাহ যারা কইছে সেটা না করে আমরা পয়সার লোভে পড়ে আমরা আর এক দিক চলে গেছি। আল্লাহ আমাদেরকে ইবাদত করুন। সন্তানের মেইন হক কি? অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি আনলে হবে না। সন্তানের মেইন হক হল তাকে কোরআন সুন্নাহ তালিম দিতে হবে, তাকে মুসলমান বানাইতে হবে, যাতে সে আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো চলতে পারে। এটা হল ছেলের মেইন হক। সুন্দর নাম রাখতে হবে, কোরআন সুন্নাহ তালিম দিতে হবে। এই জন্য প্রত্যেক এলাকায় মাদ্রাসা থাকা ফরজে কিফায়া, প্রত্যেক এলাকায় মাদ্রাসা থাকা, কওমি মাদ্রাসা থাকা ফরজে কিফায়া। যদি কিছু ভাই করে সবাই গুণামুক্ত হয়ে গেলেন, কেউ যদি না করে সবাই গুণাগার হবেন। সন্তানকে মুসলমান বানাইতে হবে, যাতে আপনার মৃত্যুর সময় সে আপনাকে কালেমার তালকিন করতে পারে, কালেমার শিক্ষা দিতে পারে, আপনার পাশে বসে সে সূরা ইয়াসিন পড়তে পারে, আপনার রুটা পানির মতো বের হবে, আপনার ছেলে আপনার জানাজার নামাজের ইমামতি করবে, আপনার ছেলে আপনার জানাজার কি করবে, ইমামতি করবে, আপনার ছেলে আপনাকে কবরে ব্যাংকাতে রাখবে। কখন পারবে? যদি ছেলেকে কোরআন সুন্নাত তালিম দেন, যদি হাফেজ আলেম বানাইতে পারেন তো সবচেয়ে লাভবান, সবচেয়ে লাভবান। ও জান্নাতের যে দরজায় যাবে আল্লাহ আপনাকেও সেখানে পৌঁছাই দিবে। আপনার হাফেজ আলম ছেলে জান্নাতে যত উপরে যাবে তত নেয়ামত বেশি। আপনি মূর্খ, ছেলে মেয়ের সম্মানার্থে আল্লাহ আপনাকে ছেলের জান্নাত দান করবে। আর যদি এগুলো না শিখান, কোরআন সুন্নাহ না শিখান, তাহলে এই ছেলে নাচ নাচ দেখবে, গান দেখবে, টেলিভিশন দেখবে। আর আজকাল মোবাইলের মধ্যে তো টেলিভিশন হয়ে গেছে, মোবাইলের মধ্যে সব মেয়েদের ছবি ঢুকে গেছে, ল্যাংটা মেয়েদের ছবি মোবাইলের মধ্যে পাওয়া যায়। যদি ছেলেকে দিন না শিখান, আপনার ছেলে মদ খাবে, গুনাহ করবে, বিভিন্ন অন্যায় করবে, এই সব গুনাহ কবরে আপনার আমলনামায় যোগ হবে। তো হাসরের ময়দানে ওই ছেলে আপনার বিরুদ্ধে নালিশ করবে, আল্লাহ আমার বাপ মার আজাবকে ডবল করে দাও, বাপ মার আজাবকে ডবল করে দাও। এটা কোরআনের আয়াত। এই জন্য ছেলে পেলের হক জানতে হবে, পাড়া প্রতিবেশীর হক জানতে হবে, একটা জীবজন্তুর হক আছে। বুখারী শরীফে আছে, পিপাসিত কুকুরকে পানি পান করায় এক লোকের সারা জীবনের গোনামে আফ হয়ে গেছে, পিপাসিত কুকুরকে পানি খাওয়াইছে। আর এক লোক একটা বিড়ালকে বাইন্ধে রাখছে, খাইতে দেয় নাই, বিড়াল নিন্দু খাইতে পারে না, এতো বান্দা না খেয়ে বিড়ালটা মরে গেছে। বুখারী শরীফের হাদিস, ওই লোকের জাহান্নাম হয়ে গেছে। মেয়েরাজে নবীজি তাকে জাহান্নামে দেখে আসছে, বিড়ালকে না খাওয়ায় মেরে তো লোকে গেছে, আর কুত্তাকে পানি খাওয়ায় সারা জীবনের কোন আমা হয়ে গেছে। কোন প্রাণীর উপরে জুলুম করা যাবে না, আল্লাহর মাখলুক। এটা কয় নম্বর? চার নম্বর। আর সর্বশেষ হল, জন্মগতভাবে আমাদের দিলের মধ্যে কিছু দুর্বলতা আছে, এগুলোকে বলা হয় আত্মার ব্যাধি। কি বলা হয়? যেমন লোভ, লোভ আছে কিনা আমাদের মধ্যে? লোভ আছে বলে তো দুধের মধ্যে পানি মেলায় পাম অয়েলকে কি বানায়? সরিষার তেল বানায়। পাম অয়েলকে কেউ সয়াবিন বানায়, কেউ সরিষার তেল বানায়। কেন? টাকার লোভেই তো, মাপে কম দেয়। মেড ইন বাংলাদেশকে সিল মারে কি? মেড ইন জাপান। লোভ না? এরকম অন্তরে দশটা রোগ থাকে। কয়টা? লোভ লালসা, হিংসা বিদ্বেষ, কৃপণতা, অহংকার, রাগ, এরকম কটা রোগ থাকে? এই দশটা রোগের চিকিৎসা করার নাম হল আত্মশুদ্ধি। চিকিৎসা করার নাম কি? এর একমাত্র চিকিৎসা হল আল্লাহ ওয়ালাদের সোহবত। যারা হক্কানি বুজুর্গ তাদের মজলিসে বসবেন, আস্তে আস্তে এই রোগগুলো দূর হবে। দ্বিতীয় কোন মেডিসিন নেই। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, ফরজ না। কিন্তু আত্মার যে দশটা রোগ তার চিকিৎসা করা ফরজ আইন। তার চিকিৎসা করা কি? ফরজ আইন। এই ব্যাপারে কোরআনে আল্লাহ এত কসম খাইছেন, অশামসি ও দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, এখানে 10-15টা কসম খাইছেন। এত কসম আল্লাহ কোরআনে কোথাও খান নাই, 10-15টা কসম খেয়ে বলছেন। কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি আত্মশুদ্ধি করাইল, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসে আত্মশুদ্ধি করাইল, সে কামিয়াব হয়ে গেছে। আর যে করাইল না, কদ খাবা মান দাসাহা, তাহলে কটা কাজ হল? করেন ইমানকে শিরক মুক্ত করা, ইবাদত বন্দেগি সুন্নত তরিকায় করা, তিন নম্বর আয় রোজগার হালাল রাখা, চার নম্বর বাপ মা বিবি বাচ্চা এই বান্দার হক আদায় করা, পাঁচ নম্বর অন্তরের দশটা রোগের চিকিৎসা করানো, এই পাঁচটা বিষয় এলেম অর্জন করা ফরজে আইন, মাওলানা মুক্তি হওয়া ফরজে কিফায়া, এই পাঁচটা বিষয়ের এলেম অর্জন করা কি ফরজে আইন, এই পাঁচটা বিষয় মাহফিলে আলোচনা হওয়া উচিত বেশি বেশি। আমি ওলামায়ে কেরামের কাছে আবেদন রেখে বক্তব্য শেষ করতেছি যে আপনারা জুমার বয়ানে, জুমার বয়ানে এই পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করবেন, কারণ জনসাধারণ যারা মাদ্রাসা পড়তে পারে নাই তাদের মাদ্রাসা হল জুমার বয়ান, তাদের মাদ্রাসা কোনটা, কাজে জুমার খতিবগঞ্জ যদি একটা একটা করে এগুলো ব্যাখ্যা করেন তাহলে ওই জুমার বয়ানের মধ্যে দিয়েই তাদের ফরজ এলেন তো কি হয়ে গেল, শিক্ষা করা হয়ে গেল। আপনারা দয়া করে অন্য কিস্তা কাহিনী বাদ দিয়ে আমি এখন যে পাঁচটা বিষয় বললাম এই পাঁচটা সাবজেক্টের উপরে বয়ান রাখেন। এরপরে কিতাব আছে, মাওলানা হেমায়েতউদ্দিন লিখছেন আকামে জিন্দেগি, আর আমি লিখছি ইসলামী জিন্দেগি। এই কিতাবে এই পাঁচটা বিষয়ের উপরে বিস্তারিত বয়ান আছে, আপনারা এই কিতাব সংগ্রহ করে দেখতেও পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফরজে আইন পড়ে এলেন হাসিল করার তৌফিক দান করেন, এবং ঈমান রক্ষা করার জন্য উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকার তৌফিক দান করেন, যাতে শিরকি কথা আমাদের ঈমানের মধ্যে ঢুকতে না পারে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই প্রশ্ন করছেন, আমাদের কবরস্থান 48 মাইল দূরে গ্রামের বাড়িতে, আমার মৃত্যুর পরে লাশ সেখানে নেওয়ার বিধান কি, ঠিক হবে না? আপনি যে এলাকায় মারা গেছেন ওই এলাকায় কবরস্থান নেই মুসলমানদের, আছে কিনা, ওইখানে দাফন করে দেন, আল্লাহ আপনার বাপ মার সাথে ওই জগতে মিলাই দিবে। আল্লাহ কোরআনে ওয়াদা করছেন আল্লাহনা বিহিম যুররিয়াতাহুম, অনেকে বাপের পাশে শুতে চায় অথচ পাশে শোয়া জরুরি না, আপনি আমেরিকায় শুয়ে শোন, আমেরিকায় মরে গেছেন ওখানে থাকেন, আপনার বাপ বাংলাদেশে আল্লাহ দুজনকে মিলাই দিবে, বুঝলেন নাই? কাজে যেখানে তার মৃত্যু হবে মুসলমানদের গোরস্থানে দাফন করা হবে, দূরে নেওয়া হবে না। ওলি ওয়ারিসদের জন্য দাফন বিলম্ব করা যাবে কিনা, না, যদি গোসল হয়ে যায় কাফন ফোরানো হয়ে যায় মুসলমানরাই জানাজা পড়ে দাফন করে দিবে, তারা অনুমতি দিয়ে দেবে, তাদের জন্য মাইয়েতকে আটকায় রাখা জান্নাত থেকে বঞ্চিত করা জায়েজ নেই।